বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 15 অক্টোবর, 30 আশ্বিন এবং ফার্সি 22 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8টা 23 মিনিটে, ভারত সময় রাত 7টা 23 মিনিটে এবং তেহরান সময় সন্ধ্যা 5টা 53 মিনিটে, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। আফগানিস্তানে আইএস জঙ্গিদের উত্থানে উদ্বেগ প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে সামরিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এবং বাংলাদেশের কুমিল্লায় কোরআন অবমাননার জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে দোষারোপের যে রাজনীতি চলছে সে সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা পাশ্চাত্যে জীবন ব্যবস্থা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা এনরিক মোরার ইরান সফর, আলোচনা চালিয়ে যেতে দুপক্ষের সম্মতি। কুমিল্লায় কোরআন অবমাননার প্রতিবাদে ঢাকা ও সিলেটে বিক্ষোভ, পুলিশের বাধা, আটক 5। বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ, পাকিস্তান, নেপালের পেছনে ভারত, তীব্র সমালোচনার মুখে কেন্দ্রীয় সরকার। এবং আফগানিস্তানের কান্দাহারে শিয়া মসজিদে বোমা হামলা, নিহত 33, আহত অর্ধ শতাধিক। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানি বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ থেকে সুস্পষ্ট কোনো ফলাফল বেরিয়ে আসার সম্ভাবনা দেখা দিলে তেহরান ওই সংলাপে ফিরে যাবে। তিনি বৃহস্পতিবার ইরান সফররত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের চিফ অব স্টাফ এনরিক মোরার সঙ্গে সাক্ষাতে তার দেশের এ অবস্থান ঘোষণা করেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনরিক মোরার সাক্ষাতে এই সিদ্ধান্ত হয়েছে যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে অংশগ্রহণের প্রস্তুতির ব্যাপারে এই দুই কূটনীতিক আগামী সপ্তাহে ব্রাসেলসে বৈঠকে মিলিত হবেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে 6 দফা আলোচনা হলেও তাতে কোনো ফল বেরিয়ে আসেনি। জুন মাসে ইরানে অনুষ্ঠিত নির্বাচনে সাইয়েদ ইব্রাহিম রাইসি দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও তেহরান জানিয়েছে আগের 6 দফা আলোচনা পর্যালোচনা করার পর এ ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ওয়াশিংটনের গড়িমসির কারণেই মূলত ভিয়েনা সংলাপ অচল অবস্থার সম্মুখীন হয়েছে। এ অচল অবস্থা নিরসনের উপায় বের করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইউএর সঙ্গে ইরান আলোচনা চালাচ্ছে বলেও জানান তিনি। আমির আবদুল্লাহিয়ান বৃহস্পতিবার রাতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোন সংলাপে এসব কথা জানান। ইউএর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ ব্যারেলের চিফ অফ স্টাফ এনরিক মুরার ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ আবার শুরু করার বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার ইরান সফরে আসেন এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরির সঙ্গে সাক্ষাৎ করেন। এ বিষয়ে কথা বলার জন্য ল্যাভরভ বৃহস্পতিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেন। এ সময় আবদুল্লাহিয়ান বলেন, মুরার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং দুপক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। এনরিক মুরার সঙ্গে আগামী সপ্তাহে আলী বাকেরি ব্রাসেলসে সাক্ষাৎ করবেন বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ইরানের সঙ্গে তার দেশের চলমান সংলাপকে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক বলে বর্ণনা করেছেন। লন্ডন থেকে প্রকাশিত পত্রিকা ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ফারহান বলেন, পরস্পরের দৃষ্টিভঙ্গি শোনার জন্য এ সংলাপ চলছে এবং আলোচনার ব্যাপারে সৌদি আরব অত্যন্ত আন্তরিক। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন, ইরাকের রাজধানী বাগদাদে সৌদি আরবের সঙ্গে এ পর্যন্ত ইরানের চার দফা আলোচনা হয়েছে। এ আলোচনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী তার সাক্ষাৎকারে বলেন, তার দেশ চায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় থাকুক। তিনি ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ইরান সৌদি আরবে কনসুলেট খোলার পাশাপাশি জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসির দপ্তরে প্রতিনিধি পাঠানোর যে প্রস্তাব দিয়েছে রিয়াদ তা পর্যালোচনা করে দেখছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে এবং বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে আজ জুম্মার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এবং দেশের কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। উত্তেজনাকর পরিস্থিতি সামলাতে পুলিশ জল কামান দিয়ে মুসল্লিদের ছত্রভঙ্গ করে দেয়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের কুমিল্লায় কুরআন অবমাননার প্রতিবাদে আজ রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। এ সময় বিশৃঙ্খলার চেষ্টা করার দায়ে 5 জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের আগে এবং পরে অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াতে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ এবং র্যাবের পাশাপাশি মোতায়েন করা ছিল বিজিবি সদস্য। এছাড়া মসজিদের আশেপাশে প্রধান সড়কে পুলিশের সাজোয়া যান ও জল কামান গাড়িও মোতায়েন রাখা হয়। এরকম কঠোর নিরাপত্তার মধ্যেও জুমার নামাজের পর পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন কয়েকশো সাধারণ মুসল্লি। মিছিলটি বিজয়নগর সড়ক ধরে কাকরাইলের নাইটেঙ্গেল মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। উত্তেজনাকর পরিস্থিতি সামলাতে পুলিশ জল কামান দিয়ে মুসল্লিদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিলকারীরা বিভিন্ন অলিগলিতে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে। পুলিশ তখন বিভিন্ন গলির মুখে অবস্থান নিয়ে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং শর্টগানের গুলি ছুড়ে তাদেরকে হটিয়ে দেয়। প্রায় 1 ঘন্টা ধরে এই সংঘর্ষের সময় গুলিস্তান ও পল্টন এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকে। পুলিশের একাধিক সূত্র জানায়, সাধারণত বায়তুল মোকাররম মসজিদ থেকে যেসব বিক্ষোভ হয় সেগুলো কোনো না কোনো সংগঠন কিংবা রাজনৈতিক দল নেতৃত্ব দিয়ে থাকে, কিন্তু আজকের এই বিক্ষোভে প্রকাশ্যে কেউ নেতৃত্বে ছিল না, তাই মিছিলটি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। ওদিকে কুমিল্লায় কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে আজ বাদ জুম্মা সিলেট জুড়ে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মানুষ। এছাড়া চট্টগ্রাম এবং অন্যান্য স্থানেও জুমার নামাজের পরে কোরআন অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সাধারণ মুসল্লিরা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় মেন্ধর সাব ডিভিশনে গেরিলাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালীন বিক্রম সিং নেগি এবং যোগাম্বর সিং নামে 2 সেনা জওয়ান নিহত হয়েছে। আজ কর্মকর্তাকে উদ্ধৃত করে গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে হামলাকারীদের সন্ধানে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চিরুনি তল্লাশি অভিযান চলছে। এ নিয়ে গেরিলাদের সঙ্গে বন্দুকযুদ্ধে গত 4 দিনের মধ্যে কর্মকর্তাসহ 7 সেনা জওয়ানের মৃত্যু হল। এর আগে গত সোমবার পুঞ্চে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে একজন জুনিয়র কমিশনড অফিসার সহ 5 সেনা জওয়ান নিহত হয়েছিল। বিশ্ব ক্ষুধা সূচকে 116 দেশের মধ্যে ভারতের স্থান 101। বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল থেকেও ভারত পিছিয়ে থাকায় বিভিন্ন মহল থেকে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
বিশ্ব ক্ষুধাসূচক বা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2021 তালিকায় বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালের থেকেও ভারত পিছিয়ে থাকায় বিভিন্ন মহল থেকে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা হয়েছে। 116 দেশের মধ্যে ভারতের স্থান 101 হয়েছে। 2020 সালে ভারত ছিল এই তালিকার 94 নম্বরে, কিন্তু ভারতকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ এমনকি নেপালের মতো দেশ। আরেক প্রতিবেশী দেশ চীন রয়েছে তালিকার একেবারে সবার উপরে। 2021 সালের তালিকায় ভারতের স্থান গতবারের চেয়ে 7 ধাপ নেমে হয়েছে 101। তালিকা প্রস্তুতকারীরা একে ভয়াবহ হিসেবে চিহ্নিত করেছেন। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সমাজকর্মী জান্নাতুন ফেরদৌস আজ শুক্রবার রেডিও তেহরানকে বলেন,
সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমাদের রাজনীতি, মানে আমাদের যে সরকার থাকে, শাসন ক্ষমতায় যারা রয়েছেন, তারা রাজনীতিতে সুশিক্ষিত ব্যক্তিত্বের খুব অভাব। আমরা যে সমস্ত পরিকল্পনা আমাদের দেশের প্রধানমন্ত্রী করছেন, এই পরিকল্পনাগুলো যদি সঠিকভাবে বাস্তবায়িত হতো, তাহলে আজকে বিশ্ব ক্ষুধা সূচকে আমরা এতটা, অন্যান্য দেশের তুলনায় এতটা পিছিয়ে যেতাম না।
ওই ইস্যুতে ভারতের সাবেক IAS কর্মকর্তা সূর্য প্রতাপ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারকে টার্গেট করে বলেছেন, ক্ষুধায় বাংলাদেশ ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে, অভিনন্দন মোদীজি। সাংবাদিক সাগরিকা ঘোষ বলেন, চটকদার সরকারি বিজ্ঞাপন সত্ত্বেও আগের চেয়ে অনেক বেশি ভারতীয় অনাহারে আছে। ভারতে ক্ষুধার মাত্রা উদ্বেগজনক। কংগ্রেসের সিনিয়র নেতা কপিল সিব্বল বলেছেন, অভিনন্দন মোদীজি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিওতে প্রাণ, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আফগানিস্তানের কান্দাহার শহরে একটি শিয়া মসজিদে শক্তিশালী বোমা হামলায় অন্তত 33 জন নিহত ও অপর 53 মুসল্লি আহত হয়েছেন। একটি স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানিয়েছে, শুক্রবার জুমা নামাজের সময় এ বর্বরোচিত হামলা চালানো হয়। হামলা থেকে বেঁচে যাওয়া মুসল্লিরা বলেছেন, একজন আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে। কেউ কেউ বলছেন, 3টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। মসজিদটি যখন জুমার নামাজে আগত মুসল্লিতে কানায় কানায় পূর্ণ ছিল, তখনই এতে বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে গত শুক্রবারে জুমার নামাজের সময় দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে 46 জন নিহত ও 143 জন আহত হয়। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ওই হামলার দায়িত্ব স্বীকার করে। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার কুন্দুজের হামলায় জড়িতদের বিচার করার আশ্বাস দিয়েছে। তুরস্ক সফররত আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি তার দেশে মানবিক ত্রাণ পাঠানোর পাশাপাশি পুঁজি বিনিয়োগ করতে আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলুর সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। সাক্ষাতে চাভুসোগলু বলেছেন, আফগান মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অর্থ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া নয়। তিনি বলেন, আফগানিস্তানে ঐক্য প্রতিষ্ঠা করতে হলে একটি ব্যাপক ভিত্তিক ও অংশগ্রহণমূলক সরকার গঠন করতে হবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোত্তাকির সঙ্গে বৈঠকে তিনি আফগান মেয়েদের শিক্ষা ও আফগান নারীদের চাকরি করার অধিকার প্রদানের আহ্বান জানিয়েছেন। সাক্ষাতে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো আফগান শরণার্থী দেশে ফিরতে ইচ্ছুক হলে তাকে সব ধরনের সহযোগিতা করবে তালেবান সরকার। এর আগে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাভুসোগলুর আমন্ত্রণে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি আঙ্কারা সফরে গেছেন। আফগানিস্তান থেকে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীর ঢল নামার জন্য দেশটিতে আগ্রাসন পরিচালনাকারী দেশগুলোকে দায়ী করেছে ইরান। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউতে নিযুক্ত ইরানের প্রতিনিধি গোলাম হোসেন দেহকানি বলেছেন, আফগানিস্তানে চলমান সংকট এবং দেশটি থেকে শরণার্থীদের ঢল নামার দায়িত্ব দেশটিতে আগ্রাসন পরিচালনাকারীদের নিতে হবে। শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তালেবান ক্ষমতায় আসার পর ইরাক ও সিরিয়া থেকে সন্ত্রাসী দায়েশ বা আইএস জঙ্গিরা আফগানিস্তানে প্রবেশ করছে। এসব সন্ত্রাসী প্রতিবেশী দেশগুলোই শরণার্থী সেজে ঢুকতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তালেবান ক্ষমতায় আসার পর ইরাক ও সিরিয়া থেকে সন্ত্রাসী দায়েশ বা আইএস জঙ্গিরা আফগানিস্তানে প্রবেশ করছে। দেশের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি। পুতিন বলেন, যুদ্ধবিধ্বস্ত ইরাক ও সিরিয়া থেকে সন্ত্রাসীরা সক্রিয়ভাবে আফগানিস্তানে ঢুকছে, তাই আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি মোটেই স্বাভাবিক অবস্থানে নেই। এমনকি এসব উগ্র আইএস জঙ্গিরা প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতিও অস্থিতিশীল করে তুলতে পারে। আফগান পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়ে পুতিন আরও বলেন, এসব সন্ত্রাসীরা আফগানিস্তান থেকে প্রতিবেশীদের উপর সরাসরি হামলাও চালাতে পারে। আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক বিশৃঙ্খল অবস্থার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা প্রতিবেশী দেশগুলোয় শরণার্থী সেজে ঢুকতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। এ কারণে তিনি আফগানিস্তানের সীমান্তে নজরদারি বাড়ানো এবং সন্ত্রাসীদের মোকাবেলায় প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে সম্মিলিত অভিযান পরিচালনার জন্য প্রস্তুতিরও আহ্বান জানান। গত সপ্তাহে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও আফগানিস্তানে দায়েশ বা আইএস জঙ্গিদের তৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এদিকে তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রধান সাইমোমিন ইয়াতিমভ বলেন, আফগানিস্তান থেকে তার দেশে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। গত 15 আগস্ট কাবুলের ক্ষমতা দখল করে তালেবান। এরপরই আতঙ্কের মধ্যে রয়েছে মধ্য এশিয়ার দেশগুলো, সেখানে সরাসরি স্বার্থ রয়েছে রাশিয়ার, ফলে চিন্তিত রুশ নেতারাও। মধ্য এশিয়ার দেশগুলোতে রাশিয়ার বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতন হলেও এ দেশগুলো এখনও রাশিয়ার ছায়াতেই রয়ে গেছে। তালেবান যদিও রাশিয়াকে বারবার আশ্বস্ত করেছে যে এসব দেশে সন্ত্রাসী রপ্তানি করবে না তারা, তবে তাতে আশ্বস্ত হতে পারছে না তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান। তালেবানের কাবুল দখলের পরপরই তাজিকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছিল রুশ সেনারা। বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র সবসময় তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়ার বিরুদ্ধে আইএস জঙ্গিদেরকে ব্যবহারের চেষ্টা চালিয়ে আসছে। ইরানের বিরুদ্ধেও আইএস জঙ্গিদেরকে ব্যবহার করছে আমেরিকা। তাই সুদূর প্রসারীর লক্ষ্য নিয়ে মার্কিনিরা এসব সন্ত্রাসীদেরকে ইরাক ও সিরিয়া থেকে আফগানিস্তানে স্থানান্তর করেছে। এ অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্টের উদ্বেগ যথার্থই বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে।
কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির মধ্যে চলছে দোষারোপের রাজনীতি। এদিকে চট্টগ্রামে পূজা মণ্ডপে হামলার ঘটনায় সেখানে আগামীকাল আধাবেলা হরতালে ডাক দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী জেলা কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন অবমাননার জের ধরে সৃষ্ট সাম্প্রদায়িক উত্তেজনার মাঝে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এবং বিরোধী বিএনপি পরস্পরকে অভিযুক্ত করে চলেছে। কোরআন অবমাননার প্রতিবাদে আজ জুমার নামাজের পর রাজধানীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, চট্টগ্রাম এবং সিলেটে বিভাগীয় নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিগণ। আজ ঢাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটেছে, পাঁচজনকে আটক করা হয়েছে। আর চট্টগ্রামে একটি পূজা মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে। পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আগামীকাল শনিবার চট্টগ্রামে আধাবেলা হরতালের ডাক দেওয়া হয়েছে। এদিকে সুশীল সমাজের পক্ষ থেকে সরকারকে দায়ী করে বলা হয়েছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ শুক্রবার সকালে নিজের সরকারি বাসভবনে প্রেস ব্রিফিং এ বিএনপিকে অভিযুক্ত করে বলেছেন,
বিএনপির শাসনামলে সনাতন ধর্মাবলম্বীদের জন্য প্রতিটি দিন ছিল দুঃস্বপ্নে, সেই পুরনো রূপে বিএনপি আবারও ফিরে আসছে। তারা নতুন করে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে এবং তাদের সহযোগিতার অভিযোগ পাওয়া যাচ্ছে।
ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ চট্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনকালে বলেছেন,
এটা তো পুরোপুরি উস্কানি না, শুধু মদত দিচ্ছে আপনার এই আওয়ামী লীগ সরকারের।
এছাড়া রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি একই রকম অভিযোগ করে সরকারকে বলেছেন,
কুমিল্লার ঘটনা পরিকল্পিত, ষড়যন্ত্রমূলক, চক্রান্তমূলক। এই আওয়ামী লীগ সরকার অবৈধভাবে যার ক্ষমতায় আছে তারা সেই কাজটি করছেন।
অপরদিকে দেশের বিশিষ্ট নাগরিক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে একটি নাগরিক প্রতিনিধি দল আজ শুক্রবার কুমিল্লায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এতগুলো পুলিশের মাঝে কিভাবে এই ঘটনা ঘটে, এই ঘটনা আমাদের জন্য ন্যাক্কারজনক। তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ এবং ব্যর্থতার দায়ভার নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছেন। ওদিকে আজ দুপুরে চট্টগ্রামের জেএম সেন হলে পূজা মণ্ডপে হামলার পর প্রতিমা বিসর্জন না দেবার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ। এ হামলার পর নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত প্রতিমা বিসর্জন না দেবার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে পূজা উদযাপন পরিষদের নেতারা। আর এ ঘটনার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত শনিবার চট্টগ্রামে আধাবেলা হরতালের ডাক দিয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে ধারাবাহিক আলোচনা পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত অসরে আমরা বলেছি প্রযুক্তিগত উন্নতি ও অগ্রগতির সঙ্গে সঙ্গে জীবনের অর্থ পাল্টে যাচ্ছে। গণমাধ্যম ও যোগাযোগ ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রভাব মানুষের লাইফ স্টাইলকেও প্রভাবিত করছে। প্রযুক্তি মানুষের সেবায় নিযুক্ত হওয়ার পাশাপাশি মানুষের উপর নিজেকে চাপিয়ে দেওয়ার ক্ষমতাও রাখে। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের তথ্য অনুযায়ী ব্রিটেনে 2015 ও 2016 সালের পরিসংখ্যানে দেখা গেছে ইন্টারনেট ব্যবহার করে শিশুর উপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে 4,000-এর বেশি। এরপর 2018 ও 2019 সালে তা বেড়ে দ্বিগুণ হয়েছে, অর্থাৎ এমন ঘটনা ঘটেছে 8,000-এর বেশি। ওই দুই বছর প্রতিদিন গড়ে 22টি এমন ঘটনা ঘটেছে। এসব বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আরো আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
প্রযুক্তিগত উন্নতি ও অগ্রগতির সঙ্গে সঙ্গে জীবনের অর্থও পাল্টে যাচ্ছে। গণমাধ্যম ও যোগাযোগ ক্ষেত্রের ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রভাব মানুষের লাইফ স্টাইলকেও প্রভাবিত করছে। প্রযুক্তি মানুষের সেবায় নিযুক্ত হওয়ার পাশাপাশি মানুষের উপর নিজেকে চাপে দেওয়ার ক্ষমতাও রাখে। প্রযুক্তির উন্নয়নের ক্ষিপ্র গতির কারণে একটা সময় পর্যন্ত এর নেতিবাচক দিকগুলো নিয়ে কোনো আলোচনাই হয়নি, কিন্তু এখন পাশ্চাত্যে এই প্রযুক্তির নেতিবাচক প্রভাব নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে। এমন বিজ্ঞ সমালোচকদের একজন হলেন মার্কিন লেখক নীল পোস্টম্যান। তিনি প্রযুক্তির নেতিবাচক প্রভাব ও দিকগুলো বিবেচনায় না নিয়েই সে বিষয়ে মাতামাতি করার বিপক্ষে, এর ক্ষতিকারক দিকগুলোকেও গুরুত্ব দিতে বলেছেন তিনি। বর্তমান যুগের আরেকটি পরিভাষা হচ্ছে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ। যোগাযোগের নয়া প্রযুক্তি নির্ভর বর্তমান যুগের লাইফ স্টাইলের সঙ্গে এই পরিভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আকর্ষণীয় কিন্তু অস্পষ্ট এই জগৎকে সেকেন্ড লাইফ হিসেবেও ব্যাখ্যা করা হয়।
এখন পারিবারিক প্রাণোচ্ছল আড্ডাও কমে গেছে, বন্ধু বান্ধবের দল একত্রিত হলেও তাদের আড্ডা ঘিরে প্রাধান্য পায় সোশ্যাল সাইট ও অনলাইন গেম নিয়ে আলোচনা, এবং একটা পর্যায়ে সেই আড্ডা স্থলেই স্মার্টফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা। সোশ্যাল মিডিয়ার মিথ্যে আবেগ বাস্তব জগতে মানুষকে আবেগ শূন্য করছে। ইন্টারনেট আসক্তি, সোশ্যাল সাইটগুলোতে অতিরিক্ত চ্যাট মানুষের বাস্তব জীবনের আবেগকে কেড়ে নিচ্ছে। আসলে প্রযুক্তি নির্ভর পৃথিবী ভাগ হয়ে গিয়েছে বাস্তবে আর ভার্চুয়ালে। যে বাস্তব জগতে আমরা বাস করি সেখানে যত মানুষের সঙ্গে আমাদের পরিচয় আছে তার থেকে বহু বেশি মানুষকে আমরা চিনি ও যোগাযোগ রাখি অধরা অদেখা কাল্পনিক ভার্চুয়াল জগতে। ভার্চুয়াল ও বাস্তব জগতের আনন্দ আর বেদনা, বিপদ আর সম্ভাবনা পরস্পরের সঙ্গে সম্পর্কিত হয়ে গেছে। এর প্রভাব পড়ছে আমাদের নিত্য জীবন ব্যবস্থায়, প্রতিদিনের আচার আচরণ সহ সবকিছুতে। ভার্চুয়াল জগতে পাশ্চাত্যের শিক্ষা সংস্কৃতি আচার আচরণের প্রভাবই সবচেয়ে বেশি। এই ভার্চুয়াল জগতের মাধ্যমে পাশ্চাত্যের মানুষের পরিবর্তিত জীবন পদ্ধতির প্রভাব পড়ছে বাকি বিশ্বের উপর।
ইউনিভার্সিটি অব শিকাগোর গবেষণায় দেখা গেছে সোশ্যাল সাইটগুলোতে কোনো স্ট্যাটাস বা পোস্টে এবং মানুষের সামনাসামনি তর্কের মধ্যে পার্থক্য রয়েছে প্রচুর। দুই জায়গায় মানুষ দুভাবে প্রতিক্রিয়া দেখান। ভিন্ন মত পোষণকারীর বক্তব্য সামনাসামনি একরকম, আবার লেখার মাধ্যমে উপস্থাপন হতে পারে অন্যরকম। তাছাড়া ভার্চুয়াল জগতে আমাদের গোপন বলতে কিছু থাকে না। আমাদের নিজেদের অজান্তেই আমাদের পছন্দ অপছন্দ, নীতি বিশ্বাস, আদর্শ, বিতর্কিত চিন্তাভাবনা, অভ্যাস অর্থাৎ ব্যক্তিগত বিষয় অনেক সময় ব্যক্তিগত থাকে না। যে কোনো সময় ব্যক্তিগত কোনো তথ্যই চলে যেতে পারে অন্যের কাছে। আবার ভার্চুয়াল জগতের সব তথ্যকে সত্য ধরে নিয়ে অনেক সময় বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু ভার্চুয়াল জগতে এখনো মিথ্যার ছড়াছড়ি। এই জগতের সবকিছুকে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা বড় বোকামি। এই জগতে কেউ চাইলে কল্পনার উপর ভিত্তি করে একটা ভিন্নধর্মী জীবন সাজিয়ে নিতে পারে, বাস্তবে যার কোনো ধরনের অস্তিত্বই নেই। এর ফলে অনেকের জীবনের অস্তিত্ব থাকে শুধু ছবিতে, স্ট্যাটাসে, মেসেজে।
অনেক বিজ্ঞানীর ধারণা ভার্চুয়াল রিয়ালিটি বর্তমানে যেভাবে বিস্তার লাভ করছে তাতে মানুষের পারস্পরিক ক্রিয়া উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। অনেকে আশঙ্কা করছেন একটা পর্যায়ে মানবতা পুরোপুরি ভার্চুয়াল জগতে আবদ্ধ হয়ে পড়তে পারে। এর ফলে মানুষের পরস্পরের মধ্যে বাস্তবতা ভিত্তিক যোগাযোগ ও সম্পর্ক হ্রাস পাবে। কিন্তু মানুষ সবসময় কল্পনা জগতে বাস করতে পারে না। মানুষকে একটা পর্যায়ে কল্পনা জগৎ থেকে বের হতেই হবে। কিন্তু যখনই তারা এই জগৎ থেকে পুরোপুরি বেরিয়ে আসবে তখনই নিজেকে একা অনুভব করতে থাকবে। মনোবিজ্ঞানীরা এটাকে আধুনিক একাকিত্ব হিসেবে অভিহিত করেছেন। গবেষণায় দেখা যাচ্ছে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন হলে তা অনেকের জন্য মানসিক রোগের কারণ হয়ে দাঁড়ায়, হতাশাগ্রস্ত হয়ে পড়ে।
পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া টেকনোলজি অ্যান্ড মেডিকেল সেন্টার পরিচালিত দেশব্যাপী এক জনমত জরিপে দেখা গেছে, যেসব তরুণ 7টি থেকে 11টি সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে তাদের তুলনায় যারা মাত্র 2টি ব্যবহার করে তারা হতাশা ও অবসাদে কম আক্রান্ত হন। এতে দেখা যাচ্ছে কম সংখ্যক সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের তুলনায় বেশি সংখ্যক নেটওয়ার্ক ব্যবহারকারীরা 3 গুণ বেশি ঝুঁকির মধ্যে থাকেন। এই গবেষণা কেন্দ্রের পরিচালক ব্রায়ান এ প্রাইম মনে করেন, বেশি সংখ্যক সোশ্যাল সাইট ব্যবহারের সঙ্গে মানুষের হতাশা ও অবসাদের সম্পর্ক এতটাই স্পষ্ট যে চিকিৎসকরা এই সমস্যা সমাধানের ক্ষেত্রে সোশ্যাল সাইটগুলোর প্রভাব বিবেচনায় নিতে পারেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্য জীবন ব্যবস্থার শীর্ষক আজকের আসর এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
আলোচনাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, 15 অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। হাজীগঞ্জে 144 ধারা চলছে, পুলিশ বিজিবির বাড়তি নিরাপত্তা। প্রথম আলো। ভোর থেকে মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ। মানব জমিন। মণ্ডপে হামলা, ভাঙচুরের ঘটনা সরকারের চক্রান্ত। ফখরুল। ইত্তেফাক। নিত্যপণ্যে ক্রেতার হাঁস ফাঁস, দাম বাড়তে বাড়তে এখন লাগামহীন। যুগান্তর। মধ্যপ্রাচ্যে পাঠিয়ে অর্ধশত নারীকে বিক্রি। কালের কণ্ঠ। ভারতের শিরোনাম। কাশ্মীরে রাতভর সেনা জঙ্গি গুলির লড়াই, শহীদ এক সেনা কর্তা এবং এক জওয়ান। আনন্দবাজার পত্রিকা। কৃষক আন্দোলনের মূল মঞ্চের পাশে হাত পা কাটা ঝুলন্ত দেহ, তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। সংবাদ প্রতিদিন। উপরাষ্ট্রপতির অরুণাচল সফর নিয়ে চীনের আপত্তি, পাত্তা দিল না ভারত আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরিবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। প্রথম আলোর প্রধান শিরোনাম। পূজা মণ্ডপে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে চাঁদপুরের হাজীগঞ্জে আজ 144 ধারা অব্যাহত রয়েছে। গতকাল রাতে পুলিশ বাদী হয়ে 2টি মামলা করেছে। পুলিশ সারা রাত বিভিন্ন এলাকায় অভিযান চালালেও নতুন করে কেউ গ্রেপ্তার হয়নি। তারপরও হাজীগঞ্জের প্রতিটি পূজা মণ্ডপ ও হাজীগঞ্জ বড় মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার করতে বাড়তি পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের আশঙ্কা নেই। 64 জেলার এসপিকে বার্তা, নিরাপত্তা জোরদার। 22 জেলায় বিজিবি মোতায়েন। মানব জমিনের এ খবরে লেখা হয়েছে, কুমিল্লার ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে দেশের বিভিন্ন স্থানে। সংঘাতে নিহত হয়েছেন 4 জন। দেশের 64 জেলায় হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে টহল বাড়ানোর পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে কয়েক স্তরে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। এদিকে মণ্ডপে হামলা, ভাঙচুরের ঘটনা সরকারের চক্রান্ত, দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, দুর্গাপূজার মধ্যে কুমিল্লা, চাঁদপুর সহ বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলা ভাঙচুরের ঘটনায় সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্গাপূজায় কতগুলো অনভিপ্রেত ঘটনা ঘটেছে, বিশেষ করে কুমিল্লায় ও চাঁদপুরে। চাঁদপুরে পুলিশ নির্বিচারে গুলি করেছে, গুলিতে মানুষ নিহত হয়েছেন। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত, এটা এই সরকারের চক্রান্ত। তারা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় বলে মির্জা ফখরুলের দাবি। মধ্যপ্রাচ্যে পাঠিয়ে অর্ধশত নারীকে বিক্রি, গ্রেপ্তার 8। কালের কণ্ঠের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, মেহেরপুরের গাংনির বামনদ্রি গ্রামে সাইফুল ইসলাম টুটুলের ছিল মুদি দোকান। তার লেখাপড়ার গণ্ডি উচ্চ মাধ্যমিক। একসময় বিদেশে লোক পাঠানো,
দালালদের সঙ্গে গড়ে ওঠে সখ্য। ওই দালালদের মাধ্যমে গ্রামের কয়েকজনকে বিদেশেও পাঠান টুটুল। এরপর টাকার লোভে পড়ে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি, নিজেই হয়ে ওঠেন পাচারের নিয়ন্ত্রক। রাজধানীর বাড্ডায় খুলে বসেন তিনটি অবৈধ ওভারসিজ কোম্পানি। এই প্রতিষ্ঠানের আড়ালে গেল সাত বছরে অর্ধশত নারীকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে শেষে দালালদের কাছে বেঁচে দেন। এছাড়া শতাধিক ব্যক্তিকে বিদেশে পাঠানোর নামে প্রতারণাও করেছেন টুটুল। বিশেষ সাক্ষাৎকার এই সার্চ কমিটি আসলে কার কমিটি হবে? প্রথম আলোর এই সাক্ষাৎকারটিতে লেখা হয়েছে, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ হচ্ছে আগামী 14 ফেব্রুয়ারি। আইন না হয় এবার নির্বাচন কমিশন গঠন করা হবে সার্চ কমিটির মাধ্যমে। এ পদ্ধতির দুর্বলতা, কমিশন গঠনে আইনের প্রয়োজনীয়তা, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ক্ষমতা, সরকারের ভূমিকা সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত গত 50 বছরে কোনো সরকারই এই আইন করেনি, সাংবিধানিক নির্দেশনা উপেক্ষা করে গেছে। সুজন নাগরিকদের সংগঠন, নাগরিকদের স্বার্থে, নাগরিকদের কল্যাণে কাজ করে। আমরা মনে করি এটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার। নিত্যপণ্যের ক্রেতার হাঁসফাঁস, দাম বাড়তে বাড়তে এখন লাগামহীন। সরবরাহ ও মজুদ পর্যাপ্ত থাকার পরও প্রতি বছরই ভোক্তার পকেট কেটে মোটা অঙ্কের টাকা নিয়ে যাচ্ছে অসাধুরা। যুগান্তরের প্রতিবেদন এটি। গত কয়েক বছর ধরেই নিত্যপণ্যের বাজারে থেমে থেমে একরকম অস্থিরতা থাকছেই, একটু একটু করে প্রতি বছরেই বাড়ানো হয়েছে দাম। বিশেষ করে গত 5 বছরে প্রায় সব পণ্যের দাম বেড়ে অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে, যা এ মুহূর্তে মধ্য ও নিম্নবিত্তের মানুষের জন্য যেন লাগামহীন, এমন মন্তব্য সংশ্লিষ্টদের। তাদের মতে এর নেপথ্যে সক্রিয় থাকছে অসাধু ব্যবসায়ীদের সেই প্রভাবশালী সিন্ডিকেট সদস্যরা, যারা সবসময়ই থাকেন অধরা। ফলে প্রতি বছরই তারা ভোক্তার পকেট কেটে নিয়ে যাচ্ছে মোটা অঙ্কের টাকা। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কৃষক আন্দোলনের মূল মঞ্চের পাশে হাত পা কাটা ঝুলন্ত দেহ, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, কৃষক আন্দোলনের মঞ্চের কাছে হত্যা করা হল এক যুবককে। দিল্লির সিংহু সীমানায় শুক্রবার সকালে পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহটির একটি হাত কবজি থেকে কেটে নেওয়া হয়েছিল, গোড়ালি থেকে কেটে নেওয়া হয়েছে পায়ের একটি পাতাও। মৃতদেহটি যেখানে পাওয়া গেছে তার অদূরে কৃষক আন্দোলনের মঞ্চ। আজ ওই দেহ ঘিরে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে কৃষকদের মধ্যে। পুলিশ এ ঘটনায় অপরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে পাঞ্জাবি নিহাং সম্প্রদায়ের কিছু মানুষ এক যুবকের উপর অত্যাচার করছেন। তবে এই ভিডিওর যুবকে মৃত ব্যক্তি কিনা সে ব্যাপারে তদন্তকারীরা নিশ্চিত নন। কাশ্মীরে রাতভর সেনা জঙ্গি গুলির লড়াই, নিহত এক সেনাকর্তা এবং এক জওয়ান, আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে। জম্মু কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে এক সেনা কর্মকর্তা এবং এক সেনা জওয়ান। গতকাল সন্ধ্যায় পুঞ্চ জেলায় সেনা জঙ্গি মুখোমুখি গুলির লড়াই চলাকালীন তারা নিহত হন। সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। গত 4 দিন ধরেই জঙ্গিদের খোঁজে সেনা অভিযান চালানো হচ্ছিল পুঞ্চে। এর মধ্যে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের মুখোমুখি সংঘর্ষ হয়, তাতে ওই দুজনের মৃত্যু হয়। উপরাষ্ট্রপতির অরুণাচল সফর নিয়ে চীনের আপত্তি, পাত্তা দিল না ভারত। আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, মাসের পর মাস দ্বিপাক্ষিক বৈঠকেও কাটল না জট। চীনের সঙ্গে চাপানউতোর সেইভাবে রয়েই গেল, কখনো লাদাখ কখনো অরুণাচল প্রদেশে এসে পড়ল আঁচ। এবার অরুণাচল প্রদেশে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর সফর নিয়ে আপত্তি জানাল চীন, কিন্তু কানে তুলল না ভারত। বরং বিদেশ মন্ত্রক জানিয়ে দিল, অরুণাচল নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে যৌথ উদ্যোগে নজর দিক চীন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান আলাপন।
আলাপন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমরা আজ বাংলাদেশের বর্তমান সরগরম রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলব। দুই পর্বের অনুষ্ঠানের আজ শুনব দ্বিতীয় ও শেষ পর্ব। আর আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বর্ষিয়ান রাজনীতিবিদ, বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। জনাব কমরেড খালেকুজ্জামান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব কমরেড খালেকুজ্জামান, আপনি দেশের গণতন্ত্রের ভঙ্গুর অবস্থা, সরকারের স্বেচ্ছাচারিতা, বিরোধীদের মধ্যে অনৈক্য, সামগ্রিক পরিবর্তন সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দ্বিতীয় পর্বের শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে বিষয়টি, সেটি হচ্ছে নিকট ভবিষ্যতে আপনি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আশা করছেন কিনা, নাকি সংঘাত বিশৃঙ্খলা, যে কথা বলেছেন আগের মতো নির্বাচন, এসব দেখা যাবে।
একই অবস্থা তো চলে না, তার কিছু পরিবর্তন হয়, কিন্তু সেই পরিবর্তনটা গতানুগতিক ধারায় যদি পরিবর্তন করার সেই প্রচেষ্টা ইয়েটা অব্যাহত থাকে, তাহলে সেটা কিন্তু পরবর্তী সময় আরো ভয়ানক পরিস্থিতির জন্ম দেয়। তো ফলে পরিবর্তন তো হবেই, কিন্তু সেই পরিবর্তনটা বর্তমানে যা চলছে সেই সেটাকে বহাল রেখে যে পরিবর্তন, সেটা জনগণ কিন্তু গ্রহণ করবে না, এবং সেটার ভিত্তিতে আগামী দিনে দেশ শাসন করা সম্ভবও হবে। ফলে এর মধ্যে যা চলছে তার যে একটা পরিবর্তন এবং তার যে বর্তমান অবস্থার বড় ধরনের সংস্কারের যে কথা আমি বলেছি, সেই ধরনের কার্যক্রম বাদ দিয়ে শুধুমাত্র একটা গতানৈতিক ঢাঁচের মন্ত্রিসভার সদস্য বদল হলো, কিছু পার্লামেন্টের সদস্য বদল হলো, বা এক ধরনের নির্বাচন জালজালিয়াতি আরেক ধরনের জালজালিয়াতি দিয়ে আরেকটা নির্বাচন করা হলো, এগুলি দিয়ে কোনো ইতিবাচক ফলাফল আসবে না।
কমরেড খালেকুজ্জামান, নির্বাচন কমিশন নিয়ে নানা কথা এর আগে হয়েছে, এখনো হচ্ছে, সব সরকারের সময় নির্বাচন কমিশন নিয়ে কথা ওঠে, নির্বাচন কমিশনের গুরুত্বের কিন্তু বিকল্প নেই। তো বর্তমান নির্বাচন কমিশন এবং আগামী নির্বাচন নিয়ে আপনি কি বলবেন?
বাংলাদেশের নির্বাচন কমিশন সংবিধানে বলা আছে একটা আইনগত ভিত্তির উপর দাঁড়াবে। গত 50 বছরে নির্বাচন কমিশনকে এখনো আইনগত কোনো ভিত্তির উপর দাঁড় করানো সম্ভব হয় নাই। আইনগত ভিত্তির উপরে আমাদের নির্বাচন কমিশন দাঁড়িয়ে নেই। আবার এখন সরকার একটা যেমন তেমন করে আইন করে একটা নির্বাচন কমিশন করলে সেটাও গ্রহণযোগ্য হবে না। তাহলে সমস্ত রাজনৈতিক দল, বিশেষজ্ঞ মতামত, সেগুলি গ্রহণ করে তার ভিত্তিতে একটা আইন প্রণয়ন করা, বিধিবিধান তৈরি করা এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশনকে গঠিত করা, এবং নির্বাচন কমিশনকে প্রশাসনের উপর নির্ভরশীলতা কমাতে, নির্বাচন কমিশন তার কাঠামোগত সামর্থ্য নিয়ে তাকে দাঁড় করাতে হবে। সেটা যদি না করা যায় তাহলে পরে এই ধরনের নির্বাচন যা আছে বা যেমন করে নির্বাচন কমিশন গুলি অতীতে কাজ করেছে, এগুলি দিয়ে কিন্তু আগামী দিনে সত্যিকার অর্থে নির্বাচনও হবে না এবং জনপ্রতিনিধিত্বশীল কোন সরকারও গঠিত হবে।
কমরেড খালেকুজ্জামান, আপনারা গণমানুষের জন্য রাজনীতি করছেন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র এবং মানুষের সাথে আপনাদের সম্পর্ক, তো দেশের রাজনীতি নিয়ন্ত্রিত এমন কথা যে আপনি বলছিলেন, এ বিষয়ে জনগণের মধ্যে কি প্রতিক্রিয়া আপনারা লক্ষ্য করছেন? জনগণ কি এর পরিবর্তন চায়? ব্যাপক ভিত্তিক জনগণের মধ্যে এ বিষয়ে কি ধরনের অনুভূতি আপনারা দেখছেন?
শাসক গোষ্ঠী বিরোধী মত এবং বিরোধী শক্তিকে যত বেশি নিয়ন্ত্রণ করতে থাকবে তত বেশি তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবে, এবং জবরদস্তি করে বিরোধী মত এবং শক্তি সমূহকে দমন করে 10-20 বছর শাসন করার বা দীর্ঘকাল ক্ষমতায় থাকার ইতিহাস আছে, কিন্তু তার ভয়াবহ পরিণতির ইতিহাসের সাথে সাথে রচিত হয়েছে। ফলে এখন যা চলছে সেটা হলো যে বিরোধী মত এবং যে শক্তি সমূহ সেগুলিকে দমন করার প্রশ্ন কখন আসে, যখন শাসক গোষ্ঠী জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার বিরুদ্ধে দেশকে শাসন করতে চায়। তা না হলে তো দমন করার দরকার নাই, জনগণ যাকে গ্রহণ করছে না সেটা তো এমনিই তো বিচ্ছিন্ন জনগণ থেকে বাতিল হয়ে যাবে, তাহলে তো আমি দমন করতে যাচ্ছি কেন? দমনটা তখনই করতে হয় যখন দেখা যায় যে শাসক গোষ্ঠী জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করার বা সেই সেই লক্ষ্যে তারা সরকার চালাতে পারছে না, তখন এই প্রয়োজনটা দেখা দেয়। এবং এটা যত বেশি বাড়তে থাকে ততই জনগণের সঙ্গে শাসক শ্রেণীর দূরত্ব তৈরি হয়, এবং এর ফলাফল হিসেবে তাদের শাসন ক্ষমতা থাকার নৈতিক এবং সমস্ত দিক থেকে তার যে বৈধতা বা তার যে জনগণের যে আস্থা ভরসা সমস্ত কিছু নষ্ট হয়। এখন এরপরে শক্তি সামর্থ্য দিয়ে জবরদস্তি করে থাকাটা মানে হলো একটা দুঃশাসন দুরবস্থা আরো বেশি ভয়াবহ একটা পরিস্থিতির দিকে দেশকে নেওয়া, এবং নিজেরাও একটা কঠিন পরিস্থিতির মুখে বা অনেক সময় একটা ধ্বংসাত্মক পরিস্থিতি মোকাবেলার দিকে তারা এগিয়ে যেতে বাধ্য হয়।
আপনারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাক্ষাৎকার শুনছেন, আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই। জনাব কমরেড খালেকুজ্জামান, আমরা সাক্ষাৎকারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি নির্বাচন প্রসঙ্গে দলকে প্রস্তুত থাকার কথা বলেছেন, তো এই বক্তব্য কি আগাম কোনো নির্বাচনের লক্ষণ বলে মনে করেন? হঠাৎ তিনি নির্বাচনের কথা বলছেন?
এটা নির্বাচনের কথা বলার আগে কি নির্বাচন হবে, এতদিন অতীতে যে নির্বাচন হয়েছে তেমনি একটা নির্বাচনের জন্য প্রস্তুতির কথা যদি বলা হয়ে থাকে তাহলে জনসাধারণের মধ্যে তার কোনো আবেদন তৈরি হবে না এবং হয়ও নি। ফলে এখন যেটা বলা দরকার ছিল সেটা পরিবেশ, এটা একটা সুষ্ঠু নির্বাচনটা হবে কেন, একটা সুষ্ঠু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জবাবদিহিতামূলক একটা সরকার গঠনের জন্য, তাহলে তা যদি হয় সেই পরিবেশটা অনুপস্থিত, তাহলে সেই পরিবেশ তৈরি করা, সেই ধরনের প্রতিষ্ঠানগুলিকে কার্যকর করা, আইন কানুন বিধি বিধানগুলিকে তার উপযোগী করা এবং রাজনৈতিক সংস্কৃতি দেশে ফিরিয়ে আনা, এই সমস্ত কাজগুলি সেটার জন্য একটা আহ্বান যদি আসে বা সেই ব্যাপারে যদি একটা বক্তব্য মানুষ শুনতে পেত তাহলে মানুষ একটা আস্থা ভরসা পেত। কিন্তু যখনই এখন নির্বাচনের কথা আসে তখন মানুষ অভিজ্ঞতাগুলি মিলানোর চেষ্টা করে, 2014 সাল 2018 সাল এগুলি, তাহলে আবারও কি একই নির্বাচন হবে নাকি কিছুটা কারিগরি করে নতুন কোন পদ্ধতি শাসকরা অবলম্বন করবে, এইসব কথা মানুষের মাথায় আসতে পারে। তো ফলে এখন যে প্রশ্নটা আছে সেটা হলো গরমকাল যখন হয় তখন যদি কাউকে আপনি বলেন যে আপনি কম্বল গায়ে দেন এবং পুরকায় দিয়ে চলেন রাস্তায় হাঁটেন সেটা কেউ তো মানবে না, আবার শীতকালে যদি বলেন যে আপনি খালি গায়ে এখন চলেন তাহলে সে তো তখন মানুষ সেটাকে একটা ইয়ে হিসেবে মনে করবে, তামাশা মনে করবে। তাহলে এখন আপনি নির্বাচনের কথা বলছেন কিন্তু এই নির্বাচনের পরিবেশ কি আছে, একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কি তৈরি হবে আগামী 2 বছরে বা সেটার কোন লক্ষণ কি দেখা যাচ্ছে, তাহলে অতীত অভিজ্ঞতা কি এবং সেক্ষেত্রে কর্তব্য করণীয় কি? কারণ এমনি তো একটা গণসচেতনতা আমরা অতীতেও দেখেছি যে জনগণের আন্দোলনের শক্তি যদি শাসক শ্রেণীর অন্যায় শাসনের চেয়েও শক্তিশালী হয় তখনই জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। যেমন মাওনের ভাষা আন্দোলনের পরে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে যতখানি সত্যতা যতখানি জনপ্রতিনিধিত্ব এসেছিল ওই আন্দোলনের শক্তির কারণে এসেছিল, 69 গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে 70 নির্বাচনে সেই ফলাফলটা এসেছিল। তো ফলে আজকেও যে অন্যায় শাসনের বিপরীতে জনগণের ন্যায় ভিত্তিক শাসনের যে আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে ওঠা গণ আন্দোলনের শক্তি সেইভাবে যদি তার চেয়ে শক্তিশালী করে গড়ে তোলা না যায় তাহলে সে আকাঙ্ক্ষা পূরণ হবে না, তাহলে অতীতেরই সেটা পুনরাবৃত্তি ঘটতে থাকবে, কিন্তু ঘটতে ঘটতেও একটা সময় আসবে যখন সেটা কারোর জন্য মঙ্গল হয় না, শাসকদের জন্য হয় না এবং সমস্ত রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির জন্য হয় না এবং সেটা একটা সুন্দর বা কাঙ্ক্ষিত কোনো ভবিষ্যৎ রচনা করে না, বরং একটা দুর্দশার থেকে আর একটা গভীর দুর্দশার দিকে ধাবিত হয়।
তো কমরেড খালেকুজ্জামান, বাংলাদেশের রাজনীতিতে সরকারি দল আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য সহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আমি আপনাকে এবং রেডিও তেহরানের কর্তৃপক্ষকে আমাদের দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।
শ্রোতা বন্ধুরা, আগামী সপ্তাহে অন্য কোন বিষয় নিয়ে আলাপনে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো, সুস্থ ও নিরাপদে থাকুন।
সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা এনরিক মুরার ইরান সফর, আলোচনা চালিয়ে যেতে দুপক্ষের সম্মতি। কুমিল্লায় কোরআন অবমাননার প্রতিবাদে ঢাকা ও সিলেটে বিক্ষোভ, পুলিশের বাধা, আটক 5। বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের পেছনে ভারত, তীব্র সমালোচনার মুখে কেন্দ্রীয় সরকার। আফগানিস্তানের কান্দাহারের শিয়া মসজিদে বোমা হামলা, নিহত 33, আহত অর্ধ শতাধিক। শ্রোতাবন্ধুরা, এবারে সর্বশেষ একটি খবর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান দেশের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB-র নবনিযুক্ত প্রধান ডক্টর পেইমান জেবিলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আবদুল্লাহিয়ান বৃহস্পতিবার সন্ধ্যায় IRIB পরিদর্শনে আসেন এবং ডক্টর জেবিলির দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির পক্ষ থেকে IRIB-র মতো জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তিনি এজন্য ডক্টর জেবিলিকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার প্রতি সর্বোচ্চ নেতা যে আস্থা রেখেছেন তার প্রতি সুবিচার করার জন্য IRIB প্রধানের প্রতি আহ্বান জানান। জাতীয় সম্প্রচার সংস্থার দায়িত্ব পালনের ক্ষেত্রে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর জেবিলিকে সব রকমের সহযোগিতা দেবে বলে তিনি জানান। আমির আবদুল্লাহিয়ান এ সময় IRIB প্রধানের সাফল্য কামনা করেন। শ্রোতাবন্ধুরা, অধিবেশন থেকে বিদায় নেয়ার আগে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দিচ্ছি। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 10000, বাংলাদেশ। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।